আজকে সিজন একের 4 নং এপিসোডে হারিজাও 3টি বৈশ্বিক কোম্পানির কথা বলবো, কোম্পানিগুলোর করুণ সমাপ্তির কথা জানাবো, আমায় পডকাস্ট তৈরি করতে এবং ডিস্ট্রিবিউশনে সাহায্য করছে anchor.fm, আপনারা চাইলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারেন। ইতিমধ্যে আপনারা বিষয়বস্তু সম্পর্কে অবগত হয়েছেন যে 3টি কোম্পানির পতনই আজকের এপিসোড। কোম্পানিগুলো যেন তেন কিসমের ছিল না, আকার সুখ্যাতি সবই ছিল আকাশ ছোঁয়া। আমাদের তালিকায় 1 নম্বরে রেখেছি কোডাককে। একটা সময় ফিল্ম ক্যামেরা যুগের ফটোগ্রাফির সবচেয়ে পপুলার নাম ছিল কোডাক। আপনি যদি 70-এর দশকে তোলা কোনো ছবি হাতে পেয়ে থাকেন, তবে সেটি কোডাক ক্যামেরা দিয়ে তোলা হয়েছে এমনটি হওয়ার সম্ভাবনা 90%। 1990 সালে কোডাক ছিল বিশ্বের দামি 5টি কোম্পানির মধ্যে একটি, আমেরিকার 85% ক্যামেরার মার্কেট এবং 90% ফিল্ম মার্কেট নিয়ন্ত্রণ করত কোডাক। কোডাক প্রতিষ্ঠিত হয় 1888 সালে। 1888 সাল কোডাক প্রথম বক্স টাইপের ক্যামেরা বাজারে আনে। ক্যামেরাটির সুন্দর একটি স্লোগান ছিল, স্লোগানটি হলো ইউ প্রেস দ্য বাটন উই ডু দ্য রেস্ট। 1890 সাল কোডাক নিয়ে আসে ফোল্ডিং ক্যামেরা। 1895 সাল কোডাক নিয়ে আসে পকেট ক্যামেরা যার মূল্য ছিল মাত্র $5। 1897 সাল কোডাক নিয়ে আসে ফোল্ডিং পকেট ক্যামেরা। আর এভাবেই 100 বছরের বেশি সময় ধরে কোম্পানিটি বিশ্বজোড়া সুখ্যাতি লাভ করেছিল। এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও কোডাক ব্যবসায়িক মার খাওয়ার জন্য ডিজিটাল ক্যামেরার আরও উৎকর্ষ সাধন ও বিক্রিতে জোর না দেওয়াকেই মূলত মূল কারণ হিসেবে ধরা হয়। ডিজিটাল ক্যামেরার তেমন মনোযোগী না হয়ে কোডাক ফিল্ম উন্নয়নে মনোযোগ দেয়। সনি, নিকন, ক্যানন কোম্পানিগুলো ডিজিটাল ক্যামেরার নতুনত্বের দিকে বেশ মনোযোগ দিয়েছিল, কিন্তু কোডাক মনে করেছিল ডিজিটাল ক্যামেরা কখনো ফিউচার হতে পারে না, অর্থাৎ নিজেদের এই জায়গায় আন্ডার এস্টিমেট করে নেয়। এর কারণ ফিল্মের সব কিছু ছিল কোডাকের নখদর্পণে। কোডাক ভেবেছিল ফিল্ম ক্যামেরা আর ফিল্ম ব্যবসা অনেকদিন চলবে, কিন্তু 2010 সালে মোশন পিকচার অ্যাসোসিয়েশন অফ আমেরিকার গ্লোবাল ইকুইপমেন্ট সাপ্লায়ার অ্যারি গ্রুপ অ্যারি অ্যালেক্সা নামে ডিজিটাল মোশন ক্যামেরা ইন্ট্রোডিউস করে। এর মধ্যে দিয়ে ফিল্ম ক্যামেরার ব্যবহার, ফিল্ম ব্যবসার লোকসান শুরু হয়। কোডাক যখন ডিজিটাল ক্যামেরার গুরুত্ব বুঝতে শুরু করে এবং ডিজিটাল ক্যামেরা উৎপাদনের শুরু করে, ততদিনে খুবই দেরি হয়ে যায়। 2005 সালে কোডাক এর শেয়ার দাঁড়ায় 22.1%, ক্যানন 20.6% এবং সনি 18.3% নিয়ে ডিজিটাল মার্কেটে তাদের শক্ত অবস্থানের জানান দেয়। বুঝতেই পারছেন কোডাক আসলে কত দেরিতে বুঝতে পেরেছিল ডিজিটাল ক্যামেরার গুরুত্ব। 2007 এই কোডাকের শেয়ার 22.1 থেকে 9.7% নেমে আসে, যা 2010-এ 7.4% নেমে সবার পিছিয়ে পড়ে। 2011 সালে কোডাকের শেয়ারের মূল্য 80% কমে যায়। 2012 সালে নিজেদের দেউলিয়া ঘোষণা করে। কোডাকের পুরো 123 বছরের যাত্রার ইতি খুবই কষ্টের, তবে এটুকু বুঝতেই পেরেছেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারাটা কতটুকু গুরুত্বপূর্ণ। 2 নম্বরে যে কোম্পানিটির কথা বলবো সেটি এনরন। মূলত যুক্তরাষ্ট্র ভিত্তিক বৈশ্বিক জ্বালানি কোম্পানি এনরন হারিয়ে গিয়েছে হিসাব জালিয়াতি করার কারণে। 2001 সালে কোম্পানিটির জালিয়াতি প্রকাশ পায়। এনরন কেলেঙ্কারি হলো হিসাব বিজ্ঞানের ইতিহাসে যুক্তরাষ্ট্র তথা পৃথিবীর সবচেয়ে কুখ্যাত হিসাব জালিয়াতি। পরিচালনা পর্ষদেরা হিসাব বিজ্ঞানের বিভিন্ন ফাঁকফোকর দিয়ে প্রতিষ্ঠানের কয়েক মিলিয়ন ডলার দেনা বিনিয়োগকারীদের থেকে লুকিয়ে ফেলতে সক্ষম হয়। বিভিন্ন মারপ্যাচ ও ভূতের প্রভিশন তৈরির মাধ্যমে দেনা দায় লুকানোর কাজ সম্পন্ন করে। এভাবে এনরন ভুয়া হিসাব দেখিয়ে শেয়ার বাজার থেকে ব্যাপক পরিমাণে মূলধন সংগ্রহ করে। ফরচুন ম্যাগাজিনের জরিপে এনরন ছিল 2000 সালের আমেরিকার বৃহৎ কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে উদ্ভাবনশীল। তবে তাদের আর্থিক প্রতিবেদনগুলো ছিল বাজার বিশেষজ্ঞ ও বিনিয়োগকারীদের কাছে গোলমেলে ও বিভ্রান্তিকর। বিনিয়োগকারীরা যাতে এটি বুঝতে না পারে তাই এনরন হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতাগুলোকে ব্যবহার করত। ব্যবসায়িক বিশ্বে আগ্রহ দ্বন্দ্বপূর্ণ। কেউ যখন তাদের নিজস্ব লাভকে কর্পোরেশনের কাছে নিজের দায়িত্বের আগে রাখে তখন কোম্পানি বা ব্যবসার পতন গণিয়ে আসে। 3 নম্বরে বলবো লেহম্যান ব্রাদার্সের কথা। এক সময়কার মার্কিন যুক্তরাষ্ট্রের নামে ইনভেস্টমেন্ট ব্যাংক হিসেবে লেহম্যান ব্রাদার্সকে এক ডাকে সারা দুনিয়ায় চিনত। 2008 সালের 15 সেপ্টেম্বর 60,000 কোটি ডলার ঋণের বোঝা গাড়ি নিয়ে লেহম্যান ব্রাদার্স নিজেদের দেউলিয়া ঘোষণা করে। এটি ছিল খুবই কষ্টের। অর্থনীতিতে সাবপ্রাইম মর্টগেজ ক্রাইসিস টার্ম রয়েছে। টার্মটি বোঝানোর জন্য যে সহজ বিষয়টি আপনাদেরকে বোঝাতে হবে তা হলো, ধরুন নির্দিষ্ট একটি দাম ধরে বাড়ি বন্ধক রেখে নির্দিষ্ট পরিমাণ অর্থ ধার দেওয়া হয়েছে, ধার শোধ না করতে পারলে ঋণদাতা প্রতিষ্ঠান বন্ধককৃত সম্পত্তি চড়া দামে বিক্রি করে দিবে বা দিত। এটাই মূলত সাবপ্রাইম মর্টগেজ ক্রাইসিস। সাবপ্রাইম মর্টগেজ ক্রাইসিস মূলত মর্টগেজ ক্রাইসিস এটা বা বন্ধকী সম্পদ দু ধরনের, 1 প্রাইম মর্টগেজ, 2 সাবপ্রাইম মর্টগেজ। প্রাইম মর্টগেজ হচ্ছে সেই ধরনের সম্পদ যেগুলো নিয়মিত বন্ধকী পরিশোধ করে যাচ্ছে, আর সাবপ্রাইম মর্টগেজ হচ্ছে নিয়মিত বন্ধকী পরিশোধ না করা। মূলত 80 এবং 90 দশকে মর্টগেজ ব্যাকড সিকিউরিটি ব্যাপক জনপ্রিয়তা পায়। অ্যাসেট সিকিউরিটাইজেশনের মাধ্যমে খুব দ্রুত বিশাল অঙ্কের মুনাফা লাভের সম্ভাবনা থাকায় রিয়েল এস্টেট সেক্টরেও এ বিশেষায়িত আর্থিক প্রোডাক্টের বহুল প্রচলন শুরু হয়। লেহম্যান ব্রাদার্স আর্থিক মুনাফা লাভের আশায় রিয়েল এস্টেট সেক্টরে বিনিয়োগ করে। মূলত তাদের প্রথম যে শুরুটা ছিল, শুরুর যে প্রথম জার্নিটা, সেটি মূলত একই রূপ ছিল। নামমাত্র সুদে বিশাল পরিমাণ অর্থ ঋণ দিয়ে স্থাবর সম্পত্তি কিনতে লাগলো, আবার উক্ত সম্পত্তি বন্ধক রাখা হলো ঋণের বিনিময়ে। ব্যাংকগুলো মর্টগেজ রিয়েল এস্টেটগুলোকে সিকিউরিটাইজ করে বিনিয়োগকারীদের কাছে বিক্রি করতে লাগলো। অধিক লাভের আশায় বিনিয়োগকারীরা হুমড়ি খেয়ে পড়ল। এতে মূলত 2টা সমস্যা হলো। প্রথম সমস্যাটি হলো বাজারে রিয়েল এস্টেট অ্যাসেটের চাহিদা বাড়ল যোগানের তুলনায়। আর অর্থনীতিতে আমরা যখন দেখি চাহিদার তুলনায় যখন যোগান বেড়ে যায় তখন কিন্তু আমরা যে নির্দিষ্ট পণ্যটি বিক্রি করব এটার যেহেতু যোগান বেশি কিন্তু বাজারে চাহিদা কম, তো ওই পণ্যটির আপনার দামটি কমে যায়। আর এভাবেই দাম কমে যাওয়ায় কোম্পানিগুলো লোকসান হতে শুরু করেছিল তখন। আর 2 নম্বরে যেটি হয়, সিকিউরিটাইজেশনের একটি বড় দুর্বলতা হচ্ছে এখানে ভালো মন্দ সব ধরনের অ্যাসেটের বিপরীতে ইস্যু করা সিকিউরিটিগুলো মিলিয়ে বিক্রি করা। সিকিউরিটি ক্রেডিট রেটিংয়ে দুর্নীতির কারণে বিনিয়োগকারীরা লোকসানের মুখে পড়েছিল। ধরুন আপনি কোনো একটা এজেন্সিকে দায়িত্ব দিলেন যে কোনো একটা লোক সম্পর্কে খবর নেওয়ার জন্য এ লোকটি ভালো নাকি মন্দ, কিন্তু লোকটি যদি মন্দ হয়ে থাকে, মন্দ লোকটি ওই এজেন্সির কাছে গিয়ে কিছু টাকা ধরিয়ে দিয়ে বললো আপনি আমার সম্পর্কে যা বলবেন সব ভালো বলবেন, আর এখন এজেন্সি যদি আপনাকে এসে সেই মিথ্যা কথা স্বল্প লাভের কারণে বা তার লোভের কারণে এবং সে স্বল্প টাকা লাভ করে আপনার আপনাকে মিথ্যা তথ্য দিল যে লোকটি ভালো। এতে আপনি যদি পরবর্তীতে লোকটির সাথে বিজনেস করেন বা কোনো সম্পর্ক স্থাপন করেন, তাহলে আপনি বিজনেসে লোকসান হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং সম্পর্কে প্রতারণার চিহ্ন থেকেই যায়। 2007 থেকে 2008 সালে ইউএসএ শুরু হওয়া সাবপ্রাইম ক্রাইসিস খ্যাত বন্ধকি ঋণের সংকট শুরুর মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে লেহম্যান ব্রাদার্সের। আজকের এপিসোডে আপনাদের যে তিনটি কোম্পানির পতন নিয়ে আলোচনা করেছিলাম, কোম্পানিগুলো পরিসরে, খ্যাতিতে সব দিক থেকেই ছিল সুবিশাল, আর এইভাবে সুবিশাল কোম্পানির পতন আসলে খুবই কষ্টের। সামনের এপিসোডে কথা বলবো নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। ধন্যবাদ।